বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 26 আগস্ট, 11 ভাদ্র এবং ফার্সি 4 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে জাতিসংঘে এনপিটি বিষয়ক সম্মেলনে ইহুদিবাদী ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের স্বরূপ উন্মোচন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া সরকার পতনে বিএনপির একমাত্র লক্ষ্য এমন স্পষ্ট মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে আসুন সু অভ্যাস গড়ি শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান
বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আইএইএতে উত্থাপিত ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার না করলে পাশ্চাত্যের সঙ্গে চুক্তি হবে না, সাফ জানিয়ে দিলেন আবদুল্লাহিয়ান। ফিলিস্তিন মুক্ত করার লক্ষ্য অর্জনে সবগুলো প্রতিরোধ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে বলে ঘোষণা দিলেন জিহাদ নেতা আন-নাখালা। বাংলাদেশে চা বাগান শ্রমিকদের ধর্মঘট চলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকালের বৈঠক থেকে ইতিবাচক ফলাফল আসা। এবং ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরাদ হাকিমকে জেলে ঠোকানোর হুমকি, বিজেপির রাজ্য সভাপতির রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে আমেরিকা ইরানের প্রস্তাবনা ও দাবিগুলোর ব্যাপারে জবাব দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপে গুতেরেস আবদুল্লাহিয়ানকে বলেন, যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি স্বাক্ষরিত হয়, বিশ্বের জন্য তা তত ইতিবাচক ফল বয়ে আনবে। এ সময় আবদুল্লাহিয়ান বলেন, ইরান ভিয়েনা সংলাপে বহু ক্ষেত্রে ছাড় দিয়েছে, তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে তেহরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে তা প্রত্যাহার করার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তানজানিয়া সফররত আবদুল্লাহিয়ান স্বাগতিক দেশের রাজধানী দারুস সালামে বসে গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। তিনি বলেন, ইরানের তিনটি স্থানে ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে বলে যে ভিত্তিহীন অভিযোগ আইএইএতে আনা হয়েছে তা বহাল থাকা অবস্থায় কোনো চুক্তি হবে না। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করা ও ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সবগুলো প্রতিরোধ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা।
তিনি বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফিলিস্তিন জাতীয় ঐক্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন। নাখালা বলেন, সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের সময় সবগুলো প্রতিরোধ আন্দোলন ঐক্যবদ্ধভাবে যে জবাব দিয়েছে তাতে প্রমাণিত হয়েছে অভিন্ন শত্রুকে প্রতিহত করতে এবং লক্ষ্য পানে এগিয়ে যেতে ফিলিস্তিনি জাতি ঐক্যবদ্ধ রয়েছে। ইসলামী জিহাদ নেতা বলেন, ইহুদিবাদী শত্রুরা যেন আমাদের মধ্যে বিভেদের বীজ বপন করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভুলে গেলে চলবে না যে ইসলামী জিহাদ ও হামাস সহ সবগুলো প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনি মাতৃভূমিকে ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকার পাশাপাশি জর্দান নদীর পশ্চিম তীরেও পূর্ণ উদ্যমে প্রতিরোধ আন্দোলন সক্রিয় করার আহ্বান জানান জিহাদ আন নাখালা। আফগানিস্তানে চলতি আগস্ট মাসের বন্যায় অন্তত 180 ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 250 ব্যক্তি এবং অন্তত 3,000 ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ খবর জানিয়ে বলেছেন, হাজার হাজার গবাদি পশু বন্যার পানির তোড়ে ভেসে গেছে। তিনি বলেন, দুর্গত এলাকাগুলোতে সরকার পুরো দমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে, একই সঙ্গে বন্যায় দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের সাহায্য চাওয়া হয়েছে। চলতি বন্যার জন্য সাবেক আশরাফ গনি সরকারকে অভিযুক্ত করে মুজাহিদ বলেন, ওই সরকার দেশের অবকাঠামো ও স্থাপনা নির্মাণ করার ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছিল বলে প্রবল বৃষ্টিপাতের পানি সরে যেতে পারেনি, ফলে বন্যা চরম আকার ধারণ করেছে। আফগানিস্তানের মধ্য ও পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে চলতি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পারওয়ান প্রদেশ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের 167টি চা বাগানের শ্রমিকদের ধর্মঘট আজ 14তম দিনের মতো অব্যাহত রয়েছে। দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা নির্ধারণ করার দাবিতে ধর্মঘট করছেন শ্রমিকরা। বাগান মালিকদের সঙ্গে আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ইতিবাচক ফলাফলের আশা করছেন শ্রমিকরা। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে কার্যত জেলে ঢোকানোর হুঁশিয়ারি দেয় রাজ্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন মামলায় রাজ্যের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে চলেছে বিজেপি নেতারা। গতকাল বৃহস্পতিবার বহরমপুরে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দুজন খুব অসুস্থ হচ্ছেন, কোন হাকিমকে ভিতরে পাঠালে আর এত অসুস্থ হবেন। বিশ্লেষকদের মতে সুকান্ত মজুমদারের বক্তব্যের সারমর্ম হল, জেল হেফাজতে থাকাকালীন পার্থবাবু আর অনুব্রত মণ্ডল অসুস্থ হচ্ছে, বারবার তারা হাসপাতালে যাচ্ছেন, সেজন্য এবার ফিরহাদ হাকিমকে ভিতরে ঢোকাতে হবে, কাউকে আর হাসপাতালে যেতে হবে না। অতীতে নারদা আর্থিক দুর্নীতি মামলায় ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, পরে তিনি জামিনও পান। আজ শুক্রবার ফিরহাদ হাকিম বলেন, কি অন্যায় করেছি, কি পাপ করেছি, কেন এটা বারবার হবে, যে অন্যায় করেছে সে করেছে, আমার একটা কেস হয়েছিল, অ্যারেস্ট হয়েছি, হাসপাতালে থাকিনি, আদালত বলেছিল জেলে থাকতে, জেলে থেকেছিলাম। ফিরহাদ হাকিম বলেন, ওই কথায় তার আত্মসম্মানে আঘাত লেগে। এ প্রসঙ্গে আজ শুক্রবার তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, সুকান্ত মজুমদার একজন অপরিণত নেতা।
সুকান্ত মজুমদার একজন অপরিণত নেতা, 3-4 বছরের রাজনীতির অভিজ্ঞতা তার, কিছুই জানেন না, এবং এই ধরনের কথা উনি বলছেন ববিকে উদ্দেশ্য করে। ববি তো আগেই বলেছে দুর্নীতি পাওয়া গেলে ও বলছে আমি আত্মাহুতি দেব। সুতরাং দিলীপ সুকান্ত মজুমদারের এই কথার আমি তীব্র নিন্দা করি।
তৃণমূল এমপি শতাব্দী রায় বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে বলেন, সুকান্তকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই এর হেড, উনি সব জানেন মনে হয়। সব মিলিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
ভুল রিপোর্ট প্রচারিত হওয়ার জন্য শ্রোতাবন্ধুরা আমরা আন্তরিকভাবে দুঃখিত। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি। আজ সকালে মাদারীপুর শহরে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে প্রথম দেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে দেশে 3 লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল। সেই রাস্তা দেখেই পরে কয়েক লাখ রোহিঙ্গা আবারও দেশে ঢুকে পড়ে, না হলে আজ এমন অবস্থা হতো না। রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি আরও বলেন, শুরুতে শেখ হাসিনার সরকার তাদের বাধা দিয়েছিল, পরে মানবিক কারণেই আশ্রয় দিয়েছে। শুধু রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়নি, এমনকি তাদের জন্য বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে। শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন, বাংলাদেশে চা বাগানের শ্রমিকদের ধর্মঘট সংক্রান্ত রিপোর্টটি।
দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা নির্ধারণ করার দাবিতে দেশের 167টি চা বাগানের শ্রমিকদের ধর্মঘট আজ 14তম দিন অতিবাহিত করছে। তবে আজ শুক্রবার শ্রমিকদের সভা সমাবেশ বা বিক্ষোভের মতো কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। বাগান মালিকদের সাথে আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ইতিবাচক ফলাফলের আশা করছেন শ্রমিকরা। এদিকে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে 38টি সহ মৌলভীবাজার জেলার 92টি চা বাগানের কাজ বন্ধ রয়েছে। আজ শুক্রবার বেলা 12টা পর্যন্ত শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান ঘুরে শ্রমিকদের তেমন একটা দেখা মেলেনি। বেশিরভাগ শ্রমিকই বাড়িতে রয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিকরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে পরবর্তী সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য, 300 টাকা মজুরির দাবিতে গত 9 আগস্ট থেকে 4 দিন 2 ঘন্টা করে কর্মবিরতি এবং পরে 13 আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছেন চা শ্রমিকরা। প্রশাসনের সাথে আলোচনা করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানছেন না সাধারণ শ্রমিকরা। আন্দোলন সফল করতে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করতে দেখা গেছে তাদের। দাবি আদায়ে গত কয়েকদিন ধরে বেশ উত্তাল ছিল চা বাগানগুলো। এদিকে চলমান সংকট নিরসনে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরে শ্রম অধিদপ্তরের উপপরিচালক নাহিদুল ইসলামের আহ্বানে বৃহস্পতিবার বৈঠকে বসেন বেশ কয়েকজন বাগান পঞ্চায়েত নেতারা। কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই গতকালের বৈঠকটি শেষ হয়। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে খবর আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার চা বাগানের মালিকদের সাথে সভা করবেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানিয়েছেন, আমরা সবাই প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছি। অবশ্যই সবকিছু বিবেচনা করে তিনি একটি মানসম্মত মজুরি নির্ধারণ করবেন। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সাধারণ চা শ্রমিকরা সেটাই মেনে নেবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভায় সিরিয়াল কিলার শব্দ ব্যবহার করে পরোক্ষভাবে বিজেপির সমালোচনা করেছেন। একই সঙ্গে দিল্লিতে আপ সরকারের পতন ঘটানোর চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেছেন। অর্থের বিনিময়ে বিভিন্ন দলের বিধায়ক কেনা প্রসঙ্গে কেজরিওয়াল বিজেপিকে টার্গেট করে বলেন, এ পর্যন্ত তারা অপারেশন লোটাসের অধীনে 277 জন বিধায়ককে স্বীকার করেছে। বিজেপির প্রতীক চিহ্ন হল লোটাস বা পদ্মফুল। কেজরিওয়াল বলেন, আমি মহারাষ্ট্রে শুনেছি তারা 50 কোটি টাকায় বিধায়ক কিনছিল এবং দিল্লিতে তারা আপ বিধায়ক কিনতে 20 কোটি টাকার প্রস্তাব করেছে। এই টাকা কোথা থেকে আসছে বলে তিনি প্রশ্ন তোলেন। চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিয়ে এবার একজন মার্কিন সিনেটর তাইওয়ান সফরে এসেছেন। মার্কিন সিনেটের বাণিজ্য ও সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য মার্শা ব্ল্যাকবার্ন বৃহস্পতিবার একটি সামরিক বিমানে করে তাইপেতে অবতরণ করেন। এ নিয়ে চলতি আগস্ট মাসে আমেরিকার তৃতীয় কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা তাইওয়ান সফর করলেন। তাইওয়ানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক ডগলাস শুতাকে তাইপে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় ব্ল্যাকবার্ন বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাইওয়ান আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার। তাইপেতে নিয়মিত উচ্চ পর্যায়ের সফর আমেরিকার দীর্ঘমেয়াদী নীতির অংশ। তিনি আরও বলেন, তাইওয়ান সফরের ব্যাপারে কমিউনিস্ট চীন কি হুমকি দিল তাতে আমি ভয় পাই না। চলতি মাসের গোড়ার দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি ফেলোসি দুদিনব্যাপী তাইওয়ান সফর করলে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দেয়। রাশিয়ার সেনাবাহিনীর আকার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান সপ্তম মাসে পড়ার পর এক ডিক্রি জারি করে রাশিয়ার সেনা সংখ্যা 19 লাখ থেকে বাড়িয়ে 20,40,000 করার সিদ্ধান্ত ঘোষণা করেন পুতিন। এসব সেনার মধ্যে 11,50,000 সৈন্য সম্মুখ সমরের জন্য প্রস্তুত থাকে। প্রেসিডেন্ট পুতিনের ডিক্রিতে এই সংখ্যা 1,37,000 জন বাড়ানোর কথা বলা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দশম এনপিটি পর্যালোচনা সম্মেলন শেষ হল আজ। চলতি মাসের 1 তারিখ থেকে এই সম্মেলন শুরু হয়েছিল। সম্মেলনে ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু অস্ত্রের মজুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের স্থায়ী প্রতিনিধি। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
দশম এনপিটি বা পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি পর্যালোচনা সম্মেলন শুরু হয়েছে 1 আগস্টে। জাতিসংঘে অনুষ্ঠিত ওই সম্মেলনের শেষ দিন আজ। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্যের জন্য ইহুদিবাদী ইসরায়েলের শত শত পারমাণবিক ওয়ারহেডের বিপদের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন, কোন দেশ পরমাণু অস্ত্রধারী ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত দেখতে চাইলে পূর্ববর্তী সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলের পরমাণু অস্ত্রের বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে। এনপিটির দশম সম্মেলনে পরমাণু অস্ত্রহীন এবং অস্ত্রধারী উভয় ধরনের দেশই অংশ নিয়েছে। 1970 সাল থেকে প্রতি 5 বছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। অবশ্য করোনা মহামারীর কারণে 2 বছর আগে সম্মেলন হবার কথা থাকলেও অনুষ্ঠিত হয়নি। এবারের সম্মেলনের প্রতিপাদ্য 3টি: পরমাণু নিরস্ত্রীকরণ, পরমাণু অস্ত্রের বিস্তার রোধ এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি পরমাণু অস্ত্রের বিস্তার রোধ সংক্রান্ত সম্মেলনে ইরানের সক্রিয় উপস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ইরানের জন্য পারমাণবিক অস্ত্র মুক্ত মধ্যপ্রাচ্য ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা পশ্চিম এশিয়ার দেশগুলো তাই চায়। অথচ ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলের একমাত্র দেশ যার কাছে রয়েছে শত শত পারমাণবিক ওয়ারহেড। তা সত্ত্বেও তারা এনপিটি চুক্তিতে সই করছে না, এমনকি তাদের পারমাণবিক তৎপরতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকেও তত্ত্বাবধান করতে দিচ্ছে না। তদুপরি তাদেরকে উল্টো আরও সহযোগিতা দিয়ে যাচ্ছে কোনো দেশ। কয়েক দশক হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ গড়ে তুলেছে। পশ্চিম এশিয়ার দেশগুলো তাই ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। অন্তত 60 বছর আগে আমেরিকা ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ইসরায়েল লোকচক্ষুর আড়ালে তাদের ভয়ঙ্কর পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে তাদের গুদামে অন্তত 200 পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পরিবেশসহ মানব সমাজের জন্য ভয়াবহ ওই গণবিধ্বংসী মারণাস্ত্র উন্নয়নের কাজ তারা চালিয়ে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে এনপিটি পর্যালোচনা সম্মেলনে এ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করা হলেও ইসরায়েল সেসব কখনোই কানে তোলেনি। ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমাদের সহায়তায় তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এনপিটি চুক্তিতে স্বাক্ষর আদায়ের পথে আমেরিকাই সবসময় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ ফ্যাসিবাদী দানবকে পরাজিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। এ সম্পর্কে এবারে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য, এমন স্পষ্ট মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেছেন, এখন একেবারে নিরেট বাস্তবতা হচ্ছে একটা ভয়াবহ ফ্যাসিবাদী দানব আমাদের সব কিছুকে দুমড়ে মুষড়ে ধ্বংস করে দিচ্ছে। তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।
একটা ভয়াবহ ফ্যাসিবাদী, একটা দানবী, একটা মনস্টার আমাদের সব কিছুকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিচ্ছে। তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য।
ওদিকে আজ রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতিতে ভোট চুরি করে বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার পরিকল্পনা করছে।
আওয়ামী লীগ বিগত নির্বাচনগুলোতে একবার বিনা ভোটে হয়েছে, একবার দিনের ভোট রাতে ডাকাতি করে হয়েছে, এইবার আরেকটি নতুন কৌশল হিসাবে ইভিএম পদ্ধতি তারা তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সেই ঘোষণা দিয়েছে। এটা দেশের জনগণ গ্রহণ করে না, কোনো রাজনৈতিক দল গ্রহণ করে না। এবং আমরা বলেছি যে এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না, এই দেশের মানুষ নির্বাচনে যাবে না। এবং এই ইভিএম পদ্ধতি যদি চালু করা হয়
জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতাসীন সরকারকে ক্ষমতায় বসাতেই 150 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তিনি বলেন, নির্বাচন কমিশনের সাথে সংলাপে 19টি দল ইভিএম এর বিরোধিতা করেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 9টি দল আলোচনায় অংশগ্রহণই করেনি। অথচ আওয়ামী লীগ ও সমমনা মাত্র 4টি দল সমর্থন করার প্রেক্ষিতে অর্ধেক আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এতে স্পষ্ট বোঝা গেছে ক্ষমতাসীনদের ইচ্ছা পূরণেই এমন জনবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ইসি তার নিরপেক্ষতা হারিয়েছে। সরকারকে টিকিয়ে রাখতে নির্বাচন কমিশন ইভিএম এ ভোটের সিদ্ধান্ত নিয়েছে। বিরোধীদের এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারচুপি মুক্ত নির্বাচন চাই, সিল মারামারির নির্বাচন চাই না, সেজন্যই ইভিএম চাই। যারা সিল মারার নির্বাচনে অভ্যস্ত, যারা নির্বাচন বলতে কেন্দ্র দখল, যারা নির্বাচন বলতে ব্যালট পেপারে সিল মারা, যারা ভোট জালিয়াতি বুঝে, তারা ইভিএমকে সমর্থন করে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যেস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
একটা সুন্দর জীবনের জন্য শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রে সুস্থতা অপরিহার্য। কাঙ্ক্ষিত সুন্দর জীবন পেতে কখনো কখনো নিজের লাইফ স্টাইলে পরিবর্তন জরুরি হয়ে পড়ে। আজকের আসরে আমরা যোগাযোগ দক্ষতা নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
মানুষ সামাজিক জীব, এ কারণে প্রত্যেক মানুষেরই যোগাযোগ ক্ষেত্রে দক্ষতা অর্জন জরুরি। কর্মক্ষেত্রে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সব ক্ষেত্রেই যোগাযোগ দক্ষতা আপনার পথ চলাকে সহজ করে দেবে। আপনি হয়তো ভাবছেন যোগাযোগ দক্ষতা না থাকায় আপনি পিছিয়ে পড়ছেন। আপনার সব ধরনের যোগ্যতা থাকার পরও যোগাযোগ ক্ষেত্রে অদক্ষতাই কাল হয়ে দাঁড়িয়েছে। টেনশনের কিছু নেই, চেষ্টা ও চর্চা করলেই এ দক্ষতা বাড়ানো যায়। আত্মবিশ্বাসের অভাব অথবা শিশুকালের কিছু সমস্যার কারণে কখনো কখনো কাঙ্ক্ষিত যোগাযোগ প্রতিষ্ঠা সম্ভব হয়ে ওঠে না। যোগাযোগ দক্ষতা আসলে কি? কিছু মানুষকে দেখবেন আপনার খুব ভালো লাগে, আর কিছু মানুষকে বিরক্তিকর। কিছু মানুষ সহজেই আপনাকে সব বুঝিয়ে দিতে পারেন, আর কিছু মানুষ সারাদিন কথা বলেও বোঝাতে পারছেন না। ব্যাপক অর্থে বলতে গেলে, অন্যের দেওয়া তথ্য সঠিকভাবে বুঝতে পারা এবং নিজের তথ্য অন্যের কাছে সহজে বোধগম্য করে তোলার যে দক্ষতা, তা হল কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। এখানে যোগাযোগ হতে পারে মানুষ বা যন্ত্র অথবা কোনো প্রাণীর সঙ্গে।
আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগ দক্ষতা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কর্মজীবন, ব্যক্তিগত জীবন বা সামাজিক সব ক্ষেত্রে যোগাযোগ দক্ষতার প্রয়োজন। প্রাচীন যুগে যোগাযোগের মাধ্যম ছিল পায়ে হেঁটে বা ঘোড়ায় চেপে নিজে গিয়ে বা দূত মারফত খবর দেওয়া। বর্তমান যুগে যোগাযোগের অনেক সহজ মাধ্যম রয়েছে, মোবাইল ফোন, ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ অন্যতম। কর্মজীবন বা পেশাগত জীবনে উন্নতি করতে হলে আপনাকে যোগাযোগ দক্ষ হতে হবে এবং বিশেষ কিছু টিপস মেনে চলতে হবে। পেশাগত জীবনে সর্বপ্রথম নিজের কর্মদক্ষতা বাড়াতে হবে। নিজের কর্মদক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। আপনার কর্মদক্ষতা যত বাড়বে আপনি ততটাই সফল হবেন। ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে যোগাযোগে দক্ষতার প্রয়োজনীয়তা অনেক। তাছাড়া সামাজিক ও কর্মজীবনে যোগাযোগের মাধ্যমে নেটওয়ার্ক গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। চাকরি পাওয়ার ক্ষেত্রে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, সহকর্মীদের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। এক্ষেত্রে উঁচু নিচু ভেদাভেদ ভুলে সবার সাথে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।
নেটওয়ার্ক গড়ে তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুষ্ট লোকের সাথে নেটওয়ার্কিং গড়ে না ওঠে। এটা আপনার জন্য মঙ্গল বয়ে না এনে অমঙ্গলের কারণ হতে পারে। তাই ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবার সাথে পরিচয় বহাল রাখতে হবে। এতে আপনি চলার পথে অনেক সহায়তা পাবেন। সব ক্ষেত্রেই সফলতার জন্য মুখ্য ভূমিকা পালন করে যোগাযোগ দক্ষতা। আমরা আমাদের নিত্যদিনে পরিচিত হই অনেক মানুষের সাথে, কিন্তু সবার সাথে আমাদের সম্পর্ক একরকম হয় না। কারণ আমরা তাদেরই পছন্দ বা প্রাধান্য দেই যারা আমাদের কাছে খুব সহজেই মনোভাব প্রকাশ করেন কিংবা আমাদের কথা বুঝতে পারেন। তাছাড়া কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা মানে এই নয় যে জোরালো বক্তব্য দিতে পারতে হবে। কমিউনিকেশন স্কিল বলতে, যার সাথে কথা বলা হবে তার কথা বলার ভঙ্গিমা কিংবা ধরনের সাথে মিলিয়ে নিয়ে কোনো কিছু বোঝাতে পারার সক্ষমতা। যে কোনো বিষয় সহকর্মী কিংবা ক্রেতা সবার কাছেই সহজভাবে বোঝাতে পারা। এছাড়া নেতৃত্ব দানের ক্ষেত্রেও সবার আগে এই গুণটির দরকার হয়।
যোগাযোগ দক্ষতা ভালো হলে সহজেই সহকর্মীদের সাথে বোঝাপড়া সম্ভব হয়। সবার সাথে যত বেশি যোগাযোগ বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে মত ও চিন্তার বিনিময় তত বেশি হবে এবং বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ারিংয়ের মাধ্যমেই উৎপাদন বাড়বে। যোগাযোগ ক্ষেত্রে দক্ষ হতে চাইলে কতগুলো নিয়ম অনুসরণ করা জরুরি। যার সাথে আপনি কথা বলতে চাচ্ছেন, তিনি যদি অপরিচিত হয়ে থাকেন, তাহলে প্রথমে তাকে সুন্দরভাবে সালাম দিন, নিজের পুরো নাম বলুন। এটা হচ্ছে যোগাযোগের শিষ্টাচার। অন্যের সঙ্গে কথা বলার সময় ভদ্রভাবে কথা বলুন, কথায় যাতে কখনোই অহংকারের ছাপ না থাকে। যিনি আপনার সাথে কথা বলছেন তাকে এটা বুঝিয়ে দিন যে আপনি তার কথা খুব মনোযোগ সহকারে শুনছেন। সে কথা বলার সময় মাঝে মাঝে তার কিছু কথা রিপিট করে তার কথার প্রশংসা করুন, এতে সে বুঝবে আপনি তার কথা মনোযোগ সহকারে শুনছেন। মানুষ তাকেই সবচেয়ে বেশি পছন্দ করেন যে তার কথা মনোযোগ দিয়ে শোনেন।
কথা বলার সময় ভুল করেও তর্কে জড়াবেন না। কেউ যদি আপনাকে অপমান করে বা কিছু বলে অথবা অযৌক্তিকভাবে কথাবার্তা বলে, এর অর্থ দাঁড়ায় তার ভেতর জ্ঞানের অভাব আছে। এ সময় নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতেই হবে, তর্কে জড়ানো যাবে না। এতে কোনো ভালো ফল পাওয়া যাবে না। যোগাযোগের ক্ষেত্রে 80-20 রুলস মেনে চলুন। 80% কথা শুনবেন এবং 20% কথা বলবেন। আপনার দুটো কান রয়েছে বেশি করে শোনার জন্য এবং একটা মুখ আছে কম কথা বলার জন্য। বুদ্ধিমান মানুষ সবসময় বেশি করে কথা শোনেন এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলেন। মানুষের প্রশংসা করুন, ভালো কিছু গুণাবলী তুলে ধরুন। কেউ কোনো ব্যক্তির প্রশংসা করলে ওই ব্যক্তি মনের ভেতর থেকে প্রশংসাকারীর ব্যক্তির প্রতি বেশি শ্রদ্ধা অনুভব করেন। অন্য লোক আপনাকে নিয়ে কি ভাবছেন তা তাদের একান্ত ব্যাপার, তাদের ভাবতে দিন। আপনার এই সব নিয়ে না ভাবলেও চলবে। সবসময় রুচিশীল ও শালীন পোশাক পরুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। যোগাযোগের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
তো শ্রোতা বন্ধুরা, সুঅভ্যেস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
সুন্দর জীবন অনুষ্ঠানটি শুনে শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 26 আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, কাওরানবাজার এলাকায় কারা কিভাবে চিন্তাই করে, দৈনিক প্রথম আলো। মাদারীপুরে শাহজাহান খান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার, দৈনিক কালের কণ্ঠ। পাকিস্তানে ভয়াবহ বন্যা, 937 জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি, দৈনিক মানব জমিন। রুশ তেল আমদানিতে বিকল্প খোঁজা হচ্ছে, দৈনিক নয়া দিগন্ত। বিএনপি রাজনীতি জানে না হানিফ, দৈনিক যুগান্তর। ভারতের শিরোনাম, 21 বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করল ইউজিসি, তালিকায় রয়েছে বাংলার 2, দৈনিক আনন্দবাজার পত্রিকা। সোনিয়াকে চিঠি, কংগ্রেস থেকে ইস্তফা, গুলাম নবী আজাদের দৈনিক আজকাল। তোমাদের সহ্য হয় না, ভারতে ফিরে যাও, ভারতীয় বংশোদ্ভূতদের উপরে চড়াও মার্কিন মহিলা, ভিডিও ভাইরাল, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, রাজধানীর কাওরান বাজার ও এর আশপাশে দিনে অন্তত 3-5টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। 3টি পেশাদার দলের সঙ্গে তেজগাঁও এলাকার 25 জন ভাসমান শিশু জড়িত রয়েছে চুরি ও ছিনতাইয়ে। ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও প্রথম আলোর অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে। অফিস শুরু ও শেষ হওয়ার সময় কাওরান বাজার ও ফার্মগেটের মাঝে রহমান ম্যানশনের সামনে, তেজগাঁও ট্রাক টার্মিনাল, সাত রাস্তা ও এফডিসির সামনে একাধিক দলে বিভক্ত হয়ে ছিনতাইয়ে নামেন চক্রের সদস্যরা। চক্রের প্রধান চোখের ইশারায় লক্ষ্য ঠিক করে দেন, চক্রের সদস্যরা সেই অনুযায়ী ছিনতাই করে পালিয়ে যান। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। আজ শুক্রবার সকালে মাদারীপুর শহরের সেরিনা কমপ্লেক্সে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে প্রথম দেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে দেশে 3 লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল। সেই রাস্তা দেখেই পরে কয়েক লাখ রোহিঙ্গা আবার দেশে ঢুকে পড়ে, না হলে আজ এমন অবস্থা হতো না। এনটিভি বিডি অনলাইন এক শিরোনামের খবরে লিখেছে, বর্তমান সরকারের পতনেই বিএনপির একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুলের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আজ শুক্রবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, এখন একেবারে নীরজ যে বাস্তবতা, সে বাস্তবতা হচ্ছে একটা ভয়াবহ ফেসিবাদী দানবীয় মনস্টার আমাদের সবকিছুকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিচ্ছে। তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করাই আমাদের একমাত্র লক্ষ্য, এবং সেখানে কবি কাজী নজরুল ইসলাম সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। দৈনিক যুগান্তর লিখেছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানি বলেছেন, আওয়ামী লীগ নেতাদের অনুরোধে বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান 4 নম্বরে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে মিথ্যাচার করছে, জিয়াউর রহমান আওয়ামী লীগকে ভেঙে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করেছিলেন। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও তারেক রহমান হাওয়া ভবন থেকে দেশকে ধ্বংস করার পায়তারা করছিল। এরা রাজনীতি জানে না, তারা রাজনীতির ভাষা বোঝে না, তারা শুধু খুন হত্যা করতে জানে, এদের সঙ্গে কোনো আপোষ নেই। বৃহস্পতিবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে 15 আগস্ট উপলক্ষে ময়ূরকুঞ্জ কনভেনশন হলে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক নয়া দিগন্ত এক শিরোনামের খবরে লিখেছে, সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানি ব্যয় পরিশোধে বিকল্প উপায় খোঁজা হচ্ছে, তবে রাসায়নিক সার ও ভোগ্যপণ্য আমদানি ব্যয় মেটানো হবে ডলারে। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক আন্তঃ মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রুশ তেল আমদানি ব্যয় আপাতত নিজ নিজ মুদ্রায় করা হবে, দুই দেশের রপ্তানি আয় দিয়ে আমদানি ব্যয় মেটানো হবে। এর বাইরে যে অংশটুকু অবশিষ্ট থাকবে তা 3 মাস অন্তর তৃতীয় কোনো মুদ্রায় পরিশোধ করা হবে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তা এখনও দুই দেশের মধ্যে চিঠি চালাচালির মধ্যে রয়েছে। সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে মস্কো ভিত্তিক কোম্পানি রুসনেফট। সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে প্রতি ব্যারেল পেট্রোলিয়াম জ্বালানি $59 বিক্রির প্রস্তাব করা হয়েছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি ব্যারেল $100 বেশি। এবার কলকাতার বিস্তারিত খবর। দৈনিক আজকাল লিখেছে, আজ শুক্রবার দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে 5 পাতার একটি চিঠি পাঠিয়েছেন এবং কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ সহ সমস্ত রকমের পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয় কংগ্রেস নেতা। চিঠিতে তিনি দলের সঙ্গে এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে দীর্ঘকালের সম্পর্কের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে জানিয়েছেন এই মুহূর্তে দলের পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে ফিরে আসার কোনো জায়গা নেই। আর দিন কয়েক আগে জম্মু কাশ্মীরের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি, তখন তিনি নিজের স্বাস্থ্যগত কারণ দেখিয়েছিলেন। এবার কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিলেন গোলাম নবী আজাদ। পদত্যাগ পত্রে তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। চিঠিতে লিখেছেন, সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া একটি প্রহসন, সঙ্গেই তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বলেছেন রাহুল সহসভাপতির পদে আসার পরেই দলের গঠনতন্ত্র ভেঙে গিয়েছে, দিনের পর দিন বর্ষীয় নেতাদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নবী। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, বর্ণ ও জাতি বিদ্বেষের অভিযোগ বারবার উঠেছে আমেরিকায়। এবার টেক্সাসের পার্কিং লটে 4 জন ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে চড়াও হতে দেখা গেল এক মহিলাকে। গো ব্যাক টু ইন্ডিয়া স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে অকথ্য গালিগালাজও করতে থাকেন তিনি, এমনকি ব্যাগ খুলে বন্দুকও বের করার চেষ্টা করেন তিনি। ডালাসের ওই ঘটনার ভিডিও ছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। 5.5 মিনিটের ওই ভিডিওর দেখা যাচ্ছে ওই মহিলা একজনকে মুখে আঘাত করছেন, এমনকি ঘটনার লাইভ করার চেষ্টা করায় 2 জন মহিলার ফোনও কেড়ে নিতে চেষ্টা করেন তিনি। এরপরে গুলি করে উড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন অভিযুক্ত। তাকে উত্তেজিত হয়ে বলতে শোনা যায়, যেখানে যাই তোমাদের ভারতীয়দের সেখানে পাওয়া যায়, ভারত যদি এতই মহান তোমরা এখানে কি করছো। ফোন হাতে ঘটনার ভিডিও তুলতে চাওয়া এক মহিলাকে তিনি হুমকি দেন, তোমার ফোনটা অফ করো না হলে আমি গুলি করে দেব। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলবো, আর আমাদের আজকের আসরে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি, নগর পরিকল্পনাবিদ ও শিক্ষাবিদ মোবাশ্বের হোসেন। জনাব মোবাশ্বের হোসেন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
জনাব মোবাশ্বের হোসেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে এবং দুঃখজনক হচ্ছে দিন দিন তা বেড়েই চলেছে। এক পরিসংখ্যান বলছে গত বছর সড়ক দুর্ঘটনায় মারা গেছে 6,284 জন। প্রতি বছর এই সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন?
দেখেন, এটা নিয়ে আমি আজকে 8-10 বছর ধরে চিৎকার করছি। এই সড়কের সাথে জড়িত প্রত্যেকে স্বাধীন, এবং বাংলাদেশের প্রত্যেক মন্ত্রণালয়ে যদি বইটা খোলেন তাহলে দেখবেন লেখা আছে, প্রত্যেক আইনের মত পরই লেখা আছে, যেখানে তাহাই থাকুক না কেন তাহার উপর তোমার কি কার্যকর হইবে। আমি ঢাকা নিয়েই যদি বলি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী থাকেন, রাষ্ট্রপতি থাকেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান থাকেন, সেই শহরকে নিয়ে যদি আমি আপনার সাথে আলাপ করি তাহলে সারা বাংলাদেশের চেয়ার আপনার সামনে চলে আসবে। বাংলাদেশের ঢাকা শহরে দেখভাল করার জন্য 7টি মন্ত্রণালয় রয়েছে। 7টি মন্ত্রণালয়ের আন্ডারে প্রায় 50টির ঊর্ধ্বে প্রতিষ্ঠান জনগণের সেবায় নিয়োজিত, কিন্তু প্রত্যেকের কেতাবে লেখা আছে যেখানে যাহাই থাকুক না কেন তাহার উপর তোমার ঠিক কার্যকর হইবে। নিজেকে সুপ্রিম অথরিটি হিসেবে মনে করেন, এবং যে কারণে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই দুর্ঘটনাগুলি ঘটে।
জনাব মোবাশ্বের হোসেন, সড়ক দুর্ঘটনার জন্য প্রধানত আপনি কাকে বা কোন বিষয়টিকে দায়ী করবেন?
যে গাড়িগুলি ঢাকা শহরে চলে, পৃথিবীর কোন রাজধানীতে, আমি আবারও বলছি পৃথিবীর কোন রাজধানীতে চামড়া নাই, মাংস নাই, হাড্ডি নাই, তাহলে এগুলি দেখার দায়িত্ব কার? ট্রাফিক পুলিশে, না বিআরটিএ, না সিটি কর্পোরেশনের মেয়রে? মেয়রের ক্ষমতাও নাই এই গাড়িগুলিতে হস্তক্ষেপ করা। পুলিশেরও এদের গাড়ির কাগজ দেখা ছাড়া আর কোনো কিছু করার ক্ষমতা নাই। আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে বিআরটিএ, যারা ফিটনেস দিয়ে থাকে, ফিটনেস কোন গাড়িতে দেওয়া হয়? আর একটা জিনিস তারা জানিনি না, ফিটনেস দেওয়া মানেই এক বছরে ওই গাড়ি নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই। বিআরটিএ এর লাইসেন্স যারা পেয়েছেন এক বছরের জন্য, বিআরটিএ এর দায়িত্ব হলো যে গাড়িগুলিকে আঘাতপ্রাপ্ত এইগুলি দেখভাল করার কথা, তারা সেই কাজটি করেন। এই যে অবস্থা, এই যে লাইসেন্স দেওয়া, এগুলির সাথে সিটি কর্পোরেশনের মেয়রকে কোনোভাবেই সম্পৃক্ত করা হয় না। আমি তাকে বলছি নগর পিতা, এখন আপনি চিন্তা করেন একজন সন্তানের যদি 15-20-30 জন পিতা হয় এবং এক এক পিতা এক এক ভাবে ওই সন্তানকে মানুষ করতে চায়, তার যে দুরবস্থা ঢাকা শহরে তথা সমগ্র বাংলাদেশের রাস্তাঘাটে সেই দুরবস্থা।
আচ্ছা, ঢাকা শহরের ট্রাফিক সিস্টেমের পরিবর্তনের জন্য আপনার পরামর্শ কি? একই সাথে মেয়রের পুলিশ থাকা নিয়ে আপনি কথা বলেছেন, এর কি কোনো উত্তর আছে?
বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, নৌ পুলিশ থাকতে পারে, রেলওয়ে পুলিশ থাকতে পারে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থাকতে পারে, কিন্তু মেয়রের পুলিশ নাই কেন, এই প্রশ্নের উত্তর আমাকে কেউ দিতে পারে? মেয়রের পুলিশ থাকলে পারেই ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম চেঞ্জ হয়ে যেত। আমলারা ছিল জনগণের সেবক, এই 20 বছরে জনগণ এসে আমলাদেশ, এই জায়গার কারণেই আমরা এই যে আপনি সড়কের দুর্ঘটনা থেকে আরম্ভ করে আমরা এগুলি নিয়ে কাজ করতে যে দেখছি, একজন আরেকজনের কাছে আমাকে পাঠিয়ে দেয়, উনি এই ব্যাপারে জানে, আমি এটার জন্য দায় কথা। ক্রেডিট নেওয়ার সময় তখন আবার সবাই নেন, দুর্ভোগের সময় কেউ তার দায়িত্ব নিতে রাজি না। এই অবস্থা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের হয়ে না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই যানবাহনের এই দুর্গতির হাত থেকে আমরা মুক্ত হতে পারব।
শ্রোতা বন্ধুরা, আপনারা সড়ক দুর্ঘটনা নিয়ে স্থপতি মোবাশ্বের হোসেনের সাক্ষাৎকার শুনছেন। আমাদের সাথেই থাকুন, ফিরছি খুব শীঘ্রই। জনাব মোবাশ্বের হোসেন, গবেষণা রিপোর্ট বলছে দুর্ঘটনার 90% ঘটছে চালকের বেপরোয়া মনোভাব ও অতিরিক্ত গতির কারণে, অর্থাৎ চালকদের দায়ী করা হচ্ছে। আসলে কি তাই?
না, চালকদেরকে দায়ী করার কোনো কারণ নাই। আমি আপনাকে এই তথ্যটি বলি, যেহেতু আনিসুল হক থাকাকালীন আমরা রুট ফ্র্যাঞ্চাইজ করার চেষ্টা করেছি, চালকদের একটা মজার এক্সাম্পল আপনাকে দেই, প্রত্যেকটি চালককে একদিনের জন্য গাড়ি দেওয়া হয় যে সকাল থেকে এতটা পর্যন্ত তুমি গাড়ি চালাবা, আমাকে এত টাকা দিবা, এবং একই রুটে একই কোম্পানির 4টা গাড়ি আছে, 4 জন চালককেই এই কথা বলা হলো। আপনি কি জানেন ঢাকা শহরে মোস্ট অব দ্য অ্যাক্সিডেন্ট একই কোম্পানির 2টি গাড়ি পাশাপাশি কম্পিটিশন করার জন্য নিহত হয়েছে আমাদের ছাত্ররা? কারণ প্রত্যেক ড্রাইভার তখন বাধ্য যে তাকে মালিককে টাকাটি দিতে হবে, তারপরে সে এবং তার হেল্পারের অর্থ আসবে, আর যদি সে টাকা না দিতে পারে আগামীকাল থেকে তাকে গাড়িতে বসতে দেওয়া হবে না। সেই কারণে আমরা আজকে 10 বছর ধরে চিৎকার করছি, ড্রাইভারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, ড্রাইভারদেরকে পেনশন দিতে হবে, ড্রাইভারদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে। যখন আপনি এই সুযোগ সুবিধা দিবেন, তখন ড্রাইভার কিন্তু তার দৈনন্দিন টাকা আয় করার জন্য সে যুদ্ধ করবে না, কারণ সে জানে গাড়িতে প্যাসেঞ্জার উঠুক বা না উঠুক তার বেতন ঠিক মতো আসবে। আর যখন এই কাজটি করতে হবে, তখন আপনাকে রুট ফ্র্যাঞ্চাইজ করার বিকল্প কোনো কিছু নাই। এই জিনিসটি আমরা করতে গিয়েছিলাম, কিন্তু কেন পারি নাই সেটি জানেন? কারণ ঢাকা শহর শুধু না, বাংলাদেশে 70-80% গাড়ির মালিক সরকারি কর্মকর্তা কর্মচারী, সশস্ত্র বাহিনীর লোক, পুলিশের লোক, তারা বেনামিতে এই গাড়িগুলি চালায়। যদি আমি রুট ফ্র্যাঞ্চাইজ করি, তাদেরকে 3 নম্বর দিতে হবে, তাদের মালিকানা দেখাতে হবে, তাহলেই তার গাড়ি শেয়ার হোল্ডার হিসাবে এই কোম্পানিতে পার্টিসিপেট করতে, সেটি করা সম্ভব না তাদের পক্ষে, কারণ তাদের অবৈধ অর্থের বিনিময়ে বা সারা বাংলাদেশে মেজরিটি বাদ চলে, তারা পদে পদে আপনাকে বাধা দিচ্ছে এবং দেবে।
জনাব মোবাশ্বের হোসেন, সব শেষে আপনার কাছে জানতে চাইব, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য আপনার সুপারিশ কি থাকবে?
দেখেন ট্রান্সপোর্ট গুলিকে কোম্পানির আন্ডারে নিয়ে আসতে হবে, অর্থাৎ একটি গাড়ি একটি শেয়ার, যত গাড়ি আছে সবগুলিকে নিয়ে যদি আমরা এই কাজটি করি তাহলে এক এক রুটে এক একটি কোম্পানির গাড়ি চলবে, অর্থাৎ গাড়ি নির্ধারিত জায়গায় দাঁড়াবে, পিছনে ওই কোম্পানির আরেকটি গাড়ি আসে, দাঁড়ানোর সাথে সাথে সে প্যাসেঞ্জার ছাড়াই সামনের গাড়িটি চলে যাবে, তাতে তার কোনো কিছু লস হওয়ার কথা না, ওই রুটের সমস্ত গাড়ি এবং ওই রুটের সমস্ত প্যাসেঞ্জার ওই কোম্পানির গাড়িতে ওঠা যাওয়া তার কোনো বিকল্প নাই, অর্থাৎ আয় বরং বৃদ্ধি পাবে, যত্রতত্র গাড়ি দাঁড়াবে না এবং একই মালিকের দুটি গাড়ির ভিতরে অবৈধ কম্পিটিশন হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং আমরা দেখেছি শহরের যানজট অলমোস্ট নাই হয়ে যাবে, এবং আমরা পাইলট স্কিম হিসাবে ঢাকার চাকা আমরা চালু করেছিলাম, জনগণ লাইন ধরে গাড়িতে উঠছে, নির্ধারিত সময়ে গাড়িগুলি চলছে, সেগুলিকে বন্ধ করার যাতে অনিয়ন্ত্রিত পদ্ধতিতেই এই ধরনের অবৈধ অর্থের সুব্যবহার করা সম্ভব, এটি সরকারকে কঠোর থেকে কঠোরতম হতে হবে। আপনি কি জানেন মালিক পক্ষের নির্দেশ ছাড়া বিআরটিসির বাস আপনি চালাতে পারেন না, অর্থাৎ সরকারের ভিতরে আরেকটি পাওয়ারফুল সরকার হচ্ছে বাস ট্রাকের মালিক সমিতি, তাদের হাতে যে ক্ষমতা আছে তারা যে কোনো দিন যখন খুশি তখন বাংলাদেশকে কমপ্লিটলি প্যারালাইজ করে দিতে পারে, কিন্তু সরকার যদি কঠোর হয় সে প্যারালাইজ করা অবস্থা থেকে সরকার ফিরে আসতে পারে।
তো জনাব মোবাশ্বের হোসেন, বাংলাদেশের সড়ক দুর্ঘটনার প্রসঙ্গে কথা বলতে গিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তুলে ধরে স্পষ্টভাবে দেখিয়ে দিলেন আসলে বাংলাদেশের সংকট কোথায় এবং এই সংকট সমাধানে কোনভাবে এগোনো যাবে। তো আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আলাপনের আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন শুনলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.